exclusively on FusionBD.com. সবাইকে স্বাগত কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছে শারমিন, আর সঙ্গে রয়েছে প্রতিবারের মতন দুটো গল্প। প্রথম গল্প যেটি শুনবেন সেটির নাম হচ্ছে ক্যাংকেলাস, অদ্ভুত একদম, লেখক সৈয়দ মোস্তফা সিরাজ, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পটি শুনি। গল্পের প্রথম পর্ব এখন শুনবো, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, শুনছেন কুয়াশা।
গদাধরবাবু বললেন, আমার ধানবাদের পিসিমাকে তো তোমরা দেখেছ। পিসিমার খুড় শ্বশুরের নাতির নাম ছিল অশ্বিনী। অশ্বিনীর সম্বন্ধীয় মাস্ত দাদা হল গিয়ে খগেন। খগনের মেজুকাকার বড় ছেলে নিবারণ। নিবারণের শ্যালক হরেনের ছেলের নাম সত্যেন। সত্যেনের ভগ্নিপতির পিস্তুত ভাইয়ের সাতকড়ি গোসাই খেপে গিয়ে বললেন,
মল্ল ছাই হলোটা কি? তা বলবে না, খালি কার পিসি, কার দাদা, কার শ্যালক, রাজ্য।
রমণী মুখুজ্জে বললেন, আহা বলতে দাও, বাধা কেন দিচ্ছ তুমি? খোলাখুলি পরিচয় না দিলে বুঝবে কেন তোমরা? বলো হে গদাই ভাইয়া, তুমি বলো। গদাধর কিন্তু গোসাইয়ের উপর চটেছেন, বাধা পড়েছে বলে বাঁকা মুখে বললেন, আর বলব না আমি। অমনি হইচই উঠে গেল আড্ডায়। রমণী বাবু, বটকু বাবু, বংশীলোচন বাবু একসঙ্গে বলে উঠলেন,
আরে বলো বলো, আমরা শুনবো, তুমি বলো তো।
এক ঘরে হয়ে যাচ্ছেন টের পেয়ে অগত্যা গোসাই ও মিনমিনে গলায় বললেন,
আহা গল্পের রস বলে একটা কথা আছে তো নাকি, তাই বলছিলাম যে শর্টকাটে এলে রসটা জমে ভালো। গদাই কিছু মনে করো না ভাইয়া, নাও নাও শুরু করো।
তখন গদাধর তার উল্লেখযোগ্য আরামকে দ্বারা একটু চিতিয়ে চোখ বুঝে হঠাৎ বললেন, ক্যাংকেলাস। রমণীবাবু কৌতূহলী হয়ে বললেন, তার মানেটা তো বুঝতে পারলাম না কথায়, হঠাৎ ক্যাং কৈলাস টেলাসের মানে কি বলতে যদি? গদাধর গম্ভীর মুখে বললেন, কৈং কৈলাস নয়, ক্যাংকেলাস। গোসাই ওর দিকে ঝুঁকে বললেন,
দেখে এই ক্যাংকেলাসটা কি শুনি।
গদাধর তেতো মুখে বললেন, তোমাদের মাথায় তো খালি গোবর পোড়া, সহজে কিছু বোঝানো যাবে না। যার কথা বলতে যাচ্ছিলাম, ক্যাংকেলাসের সঙ্গে আলাপ হয়েছিল তারই মারফতে। বংশীলোচন বাবু রাশভারী মানুষ, জমিদারি ছিল তার বাবার আমলে। এখনো সেই আমলের পাদানিওয়ালা কালো কুচকুচে ফোর্ড গাড়িটা আছে, সেটা হাঁকিয়েই এই আড্ডায় আসেন তিনি। তাকে সবাই খুব খাতির করেন। তিনি বললেন,
মনে হচ্ছে যে বাবাটা বেশ রহস্যময়, শুরু করো তো গদাই।
গদাধর উৎসাহিত হয়ে বললেন,
রহস্যময় মানে রীতিমত মিস্ট্রিয়াস।
এই দেখো না, লোমগুলো কেমন সূচের মতো হয়ে গেল, দেখো দেখো। গোসাই বললেন,
হ্যাঁ হ্যাঁ, খান তো বেশি অনায়াসে কাঁথা সেলাই করতে পারবে, বলো বলো বলে যাও।
গদাধর ফের চটতে গিয়ে হেসে ফেললেন, বললেন, তুমি তো বরাবর অবিশ্বাসী, ভূত ভগবান কিচ্ছু মানে না, তবে ক্যাংকেলাসের পাল্লায় পড়লে ঠেলাটা বিলক্ষণ টের পেতে। যজ্ঞে তোমাকে কিছু বোঝানো বৃথা বলে একটি নস্যি নিয়ে বিকট একটা হ্যাচ্চ করে রুমালে নাক মোছার পর গদাধর বক্সি শুরু করলেন, হ্যাঁ কদ্দূর বলছিলাম যেন, এই সত্যেনের ভগ্নিপতির পিস্তুত ভাইয়ের নাম ছিল ভূতনাথ। এই ভূতনাথ বড্ড ডান পিঠে সাহসী ছেলে ছিল, আর তখন আমারও বয়স কম, আমার গায়েও তখন একটা খুদে পালোয়ানের জোর। দুজনেই ক্লাস টেনের ছাত্র, তখন বলা হতো ফার্স্ট ক্লাস। তো সেবারে পুজোর ছুটিতে বেড়াতে গেছি ধানবাদ, ভূতনাথ আর আমি টোটো করে ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে, সেই চতুর্দিকে। ওদিকে তো খালি খনি আর খনি, মাটির তলায় টন টন কয়লার চাঙর, এইসব কয়লা তোলা হচ্ছে সুড়ঙ্গ কেটে।
আমি নতুন গেছি বলে ভূতনাথ ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। ওর অনেক আত্মীয় খনিতে চাকরি করেন, তাই একেবারে খনির ভেতরে মানে পাতালপুরিতে গিয়ে সব দেখছি দেখছি। এই সময় একদিন হঠাৎ ভূতনাথ বলল, গদাই, এখান থেকে মাইল পাঁচেক দূরে সিন্দ্রির ওদিকে মাঠের মধ্যে একটা পোড়ো খনি আছে, যাবে নাকি সেখানে? আমি উৎসাহে চনমন করে উঠলাম। পোড়ো বাড়ির মতো পোড়ো খনিও যে থাকে সেটা জানতাম না। এইসব খনি থেকে খনিজ জিনিস তুলে শেষ করা হয়েছে, তারপর আর সেখানে কেউ যায় না। মাটির তলায় সুড়ঙ্গ, গুহা আর যেন পাতালপুরি খাহা করে। অবশ্য সেই সব পোড়ো খনির মুখ বন্ধ করে দেওয়াই নিয়ম, কিন্তু ভূতনাথ যেটার কথা বলল সেটা নাকি বন্ধ করা যায়নি। কেন যায়নি সেটাই বড় রহস্য নয়। যতবার বন্ধ করা হয়েছে ততবারই দেখা গেছে কে বা কারা মাটি পাথর সরিয়ে ফেলেছে। তো এই খনিটা ছিল অভ্রেড। গোসাই বললেন, অভ্রেড? হ্যাঁ অভ্রেড, বলে গদাধর বাবু চোখ গুষিয়ে একটু একটু দুলতে থাকলেন। এমন সময় ওর নাতি আর নাতনি মুকুল আর মঞ্জু এসে জুটল। তাদের সঙ্গে গদাধরের চাকর তিনকড়ি একটা ট্রে সাজিয়ে চা চানাচুর এগুলো নিয়ে আসল। সঙ্গে সঙ্গে খুব জমে উঠল আড্ডা। মুকুল বলল, কিসের গল্প দাদু, ভূতের নাকি রাক্ষসের? আমি ভূতেরটা শুনব। মঞ্জু বলল, না না দাদু, আমি শুনবো রাক্ষসের। গদাধর একটু হেসে বললেন, তাহলে চুপটি করে বসো, গল্প নয় একেবারেই সত্যি ঘটনা, ভূতেরও বলতে পারো রাক্ষসেরও বলতে পারো। গোসাই ফিক ফিক করে হেসে বললেন, তাহলে ওই সন্ধি করে নাও ভূত রাক্ষসের গল্প, ভূত রাক্ষস নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপারই হবে। তুমি থামো তো, ধমক দিয়ে গদাধর ফের শুরু করলেন। গায়ে চুমুক দিতেও ভুললেন না। ঘরে এখন শুধু চানাচুরের মুচমুচে শব্দ আর চায়ের সুরুৎ সুরুৎ। কে জানে কেন মুকুল আর মঞ্জু দাদু আর তার বন্ধুদের মুখের দিকে তাকিয়ে চুপি চুপি হাসতে লাগলো, কিন্তু সে হাসি মিলিয়ে যেতে দেরিও হলো না। অবশ্য গল্পটা আর গদাধর বাবুর মুখের কথায় না সাজিয়ে চলতি কথাই বলা যাক। তো কিশোর বয়সী গদাধর আর ভূতনাথ একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ল সিন্দ্রির মাঠে সেই পোড়ো অভ্র খনি দেখতে। এখন সিন্দ্রিতে শাহ কারখানা হয়েছে, কত সব ঘর বাড়ি রাস্তাঘাট আর লোকজন, বিশাল এলাকা জুড়ে শহর গড়ে উঠেছে। কিন্তু তখন একেবারে খা খা মাঠ আর কোথাও কোথাও জঙ্গল, কোথাও আদিবাসীদের বসতিও ছিল। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ইংরেজ ওই অভ্র খনির মালিক ছিলেন। খনির সব অভ্র শেষ হয়ে গেলে 2 বছর পরে তিনি খনিটা ছেড়ে দেন। সুদূর ভাগলপুরে এক রাজা নাকি ছিলেন ওইসব জমির মালিক, লিজ করা জায়গা আবার ফিরে এসেছিল সেই রাজার হাতে। তার কাছ থেকেই বন্দোবস্ত নিয়ে আদিবাসীরা খনির উপরকার জমিতে চাষাবাদ করার চেষ্টা করেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, ফসল কাঁচা থাকতেই শুকিয়ে যেত, সব মেহনত বরবাদ, অগত্যা জমি ছেড়ে দিয়েছিল তারা। জঙ্গল ঝোপঝাড় গজিয়ে গিয়েছিল, আবার তারই নিচে সুড়ঙ্গ আর পাতালপুরীর মতো পোড়ো খনিটাও রয়েছে। গদাধর আর ভূতনাথ সেখানে গিয়ে হাজির হল। ভূতনাথ বলল, পোড়ো খনিটার 3টে মুখ আছে, আমি 2টার মধ্যে ঢুকে অনেকটা দূর অবধি দেখে এসেছি, ভীষণ অন্ধকার, কিন্তু টর্চ ছাড়া যাওয়া যায় না, সেই জন্য টর্চ নিয়ে এসেছি, বুঝতে পারছো? আজ তোমাকে নিয়ে ওই তৃতীয় সুড়ঙ্গটা ঢুকবো। তৃতীয় মুখটা ঘন ঝোপঝাড়ের মধ্যে একটা ঝাঁকড়া বট গাছের হাত পিসের দূরে। মুখটা আন্দাজ 15 চওড়া। দুজনে পাথরের খা জাকড়ে ধরে অতি কষ্টে নামল। বর্ষার জল তখন জমে আছে ডোবার মতো, সেই জলের ধার দিয়ে ওরা সুড়ঙ্গের দরজায় পৌঁছল। গদাধরের কেন যেন গা ছমছম করে উঠল, ভেতরটা কি অন্ধকার। টর্চ জ্বেলে আগে ঢুকল ভূতনাথ, পেছনে গদাধর। সুড়ঙ্গটাও বেশ চওড়া আর উঁচু, কিছুটা যেতেই হঠাৎ পোড়া গন্ধ নাকে লাগল, মনে হলো ভেতরে কোথাও কে যেন উনুন জ্বেলেছে। ভূতনাথ ফিসফিস করে বলল, বাঘা ধনের ওই সুড়ঙ্গ দুটো পছন্দ হয়নি,
কি তিন নম্বরে এসে জুটেছে সে। গদাধর বলল, কে কার কথা বলছো বুতু? ভূতনাথ টর্চ নিভিয়ে বলল, কে জানে, পেটার চেহারা বড্ড বিচ্ছিরি, একেবারে মামলু ভূতের মতো হাত পোড়া মাংস খায়। আমি ওকে ভয় পাওয়ার কিছু নেই, টর্চ আর জ্বালবো না, তুমি আমাকে ছুঁয়ে ছুঁয়ে এসো। ঘুট ঘুটটি অন্ধকার, মাঝে মাঝে মাকড়সা ঝুল জড়িয়ে যাচ্ছে গদাধরের মাথায়, আর কেমন বিচ্ছিরি গন্ধ। পায়ে গুঁতো মেরে কি একটা জন্তু দৌড়ে যেতেই গদাধর চেঁচিয়ে উঠছিল আর কি। ভূতনাথ বলল, চুপ চুপ ভিক্টিনাথ। কিছুটা এগোতেই বোঝা গেল সুড়ঙ্গটা ডাইনে ঘুরেছে। তারপর গদাধর যা দেখল, ভয়ে বিস্ময়ে মুখে কথা শুনল না। একটা মানুষ নাকি মানুষই নয়, ভুতুরে চেহারা। সামনে গনগনে লাল আগুনের অঙ্গার থেকে একটা ক্যাকশিয়ালের মতো ক্ষুদে জন্তু পুড়িয়ে পুড়িয়ে কড়মড় করে খাচ্ছে। আগুনের ছটায় আপছা তার ভয়ঙ্কর চেহারাটা ফুটে উঠছে। দুজনে বসে পড়েছিল চুপচাপ। একটু পরে কে জানে কেন গদাধরের প্রচণ্ড হাঁচি পেল, কিছুতেই সামলাতে পারল না সে। হ্যাচ্চ করে একখানা জব্বর হাঁচি ঝেড়ে দিল। অমনি ভুতুরে চেহারা সেই পোড়া মাংস খেকোটা এদিকে তাকিয়ে দাঁত বের করে গর্জে উঠল, ওরে বাবা, ভূত নাকি স্বরে কথা বলে? তাহলে এবারটা সত্যি ভূত। গদাধর ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে, কিন্তু ভূতনাথের গ্রাহ্য নেই। টর্চ জেলে তার মুখের উপর ফেলে বলল,
ও মা, কি ভাবছো তুমি? ট্যাক্সি আমাকে খড় করছে?
সে কি পিলে চমকানো হাসি! ওই হাসি হেসে সে নাকি স্বরে বলল,
ভূতু নাকি, আয় আয়।
বলে সে একটা কাঠ গুঁজে দিল আগুনে, হুহু করে জ্বলে উঠল কাঠটা। তার ফলে আলো হলো প্রচুর। ভূতনাথ গদাধরকে টেনে নিয়ে গিয়ে একটু তফাতে বসল।
ওটা কে রে?
ভূতনাথ বলল,
আমার বন্ধু গদাই, তোমাকে দেখতে এসেছে মা।
আবার হি হি করে হেসে সে বলল,
আমাকে দেখবি, তবে ভালো করে দেখ, এই দেখ।
বলেই সে গদাধরের চোখের সামনে একটা প্রকাণ্ড কালো বাদুর হয়ে ছাদ আঁকড়ে ধরে দিব্যি দুলতে শুরু করল। গদাধর হা করে তাকিয়ে আছে তো আছেই, ভূতনাথের কাঁধ আঁকড়ে ধরেছে নিজের অজান্তে, কাপুনি সামলাতে পারছে না। এ কি সম্ভব? ভূতনাথ হাসতে হাসতে বলল,
খুব হয়েছে মামা, কেঙ্কেলা শেষে তোমার খাবার খেয়ে ফেলবে, ঝটপট শেষ করে নাও, ওইটাই বলছি।
মাথাটি চিবিয়ে খাবার পর তৃপ্তিতে একটু ঢেকুর তুলে বললো,
হ্যাঁ রে ভূতু, কেঙ্কেলাস কোথায় থাকে রে?
ওপারের বটগাছটা থাকে, সেদিন শুনলে না কেমন মনের আনন্দে ঠ্যাং ঝুলিয়ে গান গাইছিল বেটা?
গদাধরের মনে হলো মামদোটা কেমন মনমরা হয়ে গেল এই শুনে। হওয়ারই কথা, ওরা সুড়ঙ্গের মধ্যে যেখানে বসে আছে হয়তো তার ছাদের ওপাশেই সেই বট গাছটা। সে ভূতনাথের কথা শুনে বেজার মুখে বলল,
তাহলে আমি বরং অন্য কোথাও চলে যাই রে।
তাই যাও বাবা,
ভূতনাথ বলল,
ওই চাষনালার ওখানে একটা বড় কয়লাখনি রয়েছে, সেখানে মনের সুখে থাকো গে, যাও।
না রে, কয়লাখনির ওদিকে গেলেই আমি আরো কালো হয়ে যাব,
বলে মামদু তার লিকলিকে হাতের চামড়া থেকে ময়লা রগড়াতে থাকলো। ভূতনাথ বলল,
এই সেরেছে ও মামা, মনে হচ্ছে ওই অব্রখনির আসল বাসিন্দা ভদ্রলোক এসে বলেছেন, পালাও।
দুমদাম পায়ের শব্দ শোনা যাচ্ছিল, ক্রমশ শব্দটা এদিকেই আসছে। একবার ঘুরে অন্ধকারটা লক্ষ্য করেই মামদুটা চোখের পলকে একটা প্রকাণ্ড চামচিকে হয়ে গেল এবং শন শন করে গদাধরের মাথার উপর দিয়ে উড়ে পালিয়ে গেল। বিচ্ছিরি গন্ধ তার গায়ের। গদাধরের গালে একটুখানি ঠেকে গিয়েছিল সেই চামচিকার ডানের ডগাটা, আর তাই থেকেই এখন একটা মস্ত আঁচিল হয়ে গেছে। তো একটু পরে বেটে গোলগাল গাংফুরিং এর ডানার মতো সাদা রঙের একটা মানুষ কিংবা মানুষ নয় এমন এক প্রাণী এসে দাঁড়ালো আগুনের কুণ্ডটার পাশে। তার চুলগুলো খোঁচা খোঁচা লাল, গোফও তেমনি, কান দুটো প্রকাণ্ড, বড় বড় গোল চোখ। সে ভারী কি গলায় বলল,
কে রে তোরা, কে কে রে তোরা?
ভূতনাথ গদাধরকে চিমটি কেটে সেলাম ঠুকল। গদাধরও বুঝল তাকেও সেলাম ঠুকতে হবে। ভূতনাথ বলল,
তারামশাই আমি ভূতু, আর এ আমার বন্ধু গদা।
আমার ঘরে তোরা কোন মত নেবে? ভূতনাথ বিনীত ভাবে এবং চাপা গলায় বলল,
দাদামশাই ওই তোমায় সাবধান করতে এলাম, কেঙ্কেলাস তোমাকে খুঁজে বেড়াচ্ছে।
অমনি কিম্ভূত প্রাণীটা চাপা গলায় বলে উঠল,
কেঙ্কেলাস দাদামশাই।
এই আজব জীবটি কেঙ্কেলাস শোনা মাত্র থাপ থাপ করে দৌড়ে যেদিক থেকে এসেছিল সেদিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভূতনাথ হাসতে হাসতে বলল,
খুব ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছো?
গদাধর এতক্ষণ জিজ্ঞেস করতে যাচ্ছিল কেঙ্কেলাস কে, কিন্তু সুযোগই পেল না। খনি মুখের দিকে আবছা চেঁচামেচি শোনা গেল, তারপর কারা দৌড়ে আসছে মনে হল। গদাধর হা করে তাকিয়ে দেখল গোটা পাঁচেক মানুষ কিংবা মানুষ নয় গোছের আজব প্রাণী এসে তাদের পাশ দিয়ে এগিয়ে আগুনের কুণ্ডটার দিকে ঝুঁকে রইল। মাথায় 3 ফুট থেকে 4 ফুট উঁচু এই জীবগুলো কালো পাকাটির মতো, কাঠির ডগার মুন্ডু বসালে যেমন হয় ঠিক তেমনি, কিন্তু হাত পা আছে দন্তুর মতো, চোখগুলো ড্যাব ড্যাবে লালচে, গোফও আছে তাদের, তারা চ্যাঁ চ্যাঁ করে কি যেন বলছে বোঝা যাচ্ছিল না। মনে হল সেই মামদোর এটো চিবুনো হাড়গুলো খুঁজছে তারা। তারপর তাদের চোখ পড়ে গেল ভূতনাথের দিকে, অমনি পাশটিতে দাঁড়িয়ে গেল, একসঙ্গে আঙুল তুলে ওদের দিকে শাসানের ভঙ্গিতে বলতে লাগলো,
মুন্ডু খাবো, ঠ্যাং খাবো, ঘিলু খাবো, ফুসফুস বলজে পিলে সব খাবো, চোখ নাক সবই খাবো।
ভূতনাথ হাসতে হাসতে বলল,
দাঁত দাঁতগুলো খাবি রে তোরা নাকি?
সঙ্গে সঙ্গে তারা আবার একসঙ্গে বলে উঠল,
দাঁত খাবো, দাঁত খাবো।
ভূতনাথ কি বলতে যাচ্ছে গদাধর ততক্ষণে ওসব খাওয়ার শাসানি শুনে রীতিমতো ঘাবড়ে গিয়ে বলে ফেলল,
কেঙ্কেলাস আসছে, কেঙ্কেলাস।
ব্যাস কাজ হয়ে গেল, প্রাণীগুলি অমনি চেঁচা করতে করতে যে যেদিকে পারলো অন্ধকারে পালাতে শুরু করলো। 3 ফুট উঁচু যেটা সেটা ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ে চ্যাঁ করে কেঁদে উঠেছিল। একজন এসে তাকে টানতে টানতে নিয়ে পালালো। ভূতনাথ বলল,
গদাই একবারে কেঙ্কেলাসের মর্ম পেয়ে গেছো।
গদাধর ততক্ষণে অনেকটা সাহসী হয়েছে, বলল,
না ভাই ভূতু, আন্দাজে কিংবা মুখ ফুসকে বেরিয়ে গেছে, কিন্তু কেঙ্কেলাসের ব্যাপারটা কি বলো তো, ওটা শুনেই ওরা পালিয়ে যাচ্ছে কেন?
ভূতনাথ বলল,
যাদের দেখলে এরা হলো গিয়ে পরোক্ষণে ভূত, কেঙ্কেলাস ওদের থানার দারোগা বাবুর নাম।
গদাধর অবাক হয়ে বলল, হ্যাঁ ভূতের আবার দারোগা, থানা পুলিশ? ভূতনাথ আগুনের কুণ্ডে একটা শুকনো কাঠ ফেলে বলল,
বাহ, ওদের বুঝি থানা পুলিশ থাকতে নেই, না হলে চলবে কেন বলো? ভূতদের মধ্যে চোর ডাকাত এগুলো নেই বুঝি, চোর ডাকাত থাকলে পুলিশ থাকবে। সেই ভৌতিক পুলিশের দারোগা বাবুর নাম আবার কেঙ্কেলাস, খুব জাদ্রেল দারোগা বুঝলে?
গদাধর বলল, বুঝলাম, কিন্তু তুমি কেমন করে জানলে ভাই ভূতু? ভূতনাথ হাসতে হাসতে বলল,
আর আমার নাম ভূতনাথ, ওরা হয়ে ভূতু, আমি ভূতের খবর জানবো না তো কে জানবে তুমি বলো?
গদাধর আগ্রহ দেখিয়ে বলল,
বলো না ভাই শুনি।
ভূতনাথ বলল,
মুখে শুনে কি হয় বলো, চলো না তোমার সঙ্গে কেঙ্কেলাসের আলাপ করিয়ে দিই। না ভয় পাওয়ার কিছু নেই, অতি সজ্জন ভদ্র অমায়িক একজন ভদ্রলোক, অবশ্য চোর ডাকাতের সামনে করা না হলো তো চলে না। ওই ওঠো।
দুজনে টর্চের আলোয় সুড়ঙ্গ দিয়ে বাইরে এলো, পাথরের খাজে আঁকড়ে ধরে খোলা গর্তের মতো খনিমুখ বেয়ে উপরে উঠল। তখন বেলা পড়ে এসেছে। ভূতনাথ বটগাছটা দেখিয়ে বলল,
ওই গাছের মধ্যিখানে আধ পোড়া শুকনো ছাল ছড়ানো ডালটা দেখতে পাচ্ছ? টেঙ্কেলাস ওখানেই থাকে। একটুবারে সন্ধ্যা হবে, তখন সে চোর ডাকাত ধরতে বেরোয়। এসো, এখন তো থাকার কথা।
গদাধরের গা ছমছম করছিল, তবে ভূতনাথের মতো সঙ্গী থাকতে তার যে এতটুকু ক্ষতি হবে না টের পেয়ে গেছে সে এতক্ষণে। দুজনে গাছটার তলায় এসে দাঁড়ালো। অজস্র পাখি বট গাছের ডালে তখন এসে জুটেছে, কানে তালা ধরে যায়। ভূতনাথ ডালপালার ফাঁক দিয়ে সেই বাঁচপড়ার ডালটার দিকে তাকিয়ে থাকে।
টেঙ্কেলাসবাবু আছেন নাকি? টেঙ্কেলাসবাবু!
এ পর্যন্ত শুনেই সাতকড়ি গোসাই হো হো করে হেসে উঠলেন। আচমকা তাল কেটে গিয়ে গদাধরবাবু খেপে গিয়ে বললেন,
হাসবার কি আছে এতে? গোসাই, তোমায় সাবধান করে দিচ্ছি আমি, আর যাই হোক কেঙ্কেলাসকে শুনে হেসো না।
গোসাই বললেন,
কেন হাসব না কেন শুনি? আর কোনো নাম ফেলো না তুমি, সব থাকতে কেঙ্কেলাস।
রমণীবাবু বললেন,
হা ওটা যে ভূত পেড়েদের নাম।
বংশীলোচন বাবু বললেন,
তার চেয়ে বড় কথা ওরা ভূত পেড়েদের দারোগা বাবুর নাম, অন্য নাম মারাঞ্চই কেন হবে তুমি বলো।
মঞ্জু বলল, নাও দিলে তো সব গল্পটা ভেঙে। মুকুল বলল,
ও দাদু কেঙ্কেলাস বাবু কি করলেন বলো না এবার।
গদাধর পাশের টেবিলে ড্রয়ার টেনে ছবির একটি অ্যালবাম বের করে বললেন,
গোসাই সেই বটতলায় গত পুজোয় গিয়েছিলাম, এখনো এটা সিন্দ্রি টাউনশিপের চৌরাস্তার ধারে রয়েছে, ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, এই দেখো সেই বাজ পড়া ডালটা এখনো আছে, দেখতে পাচ্ছ?
সবাই ঝুঁকে পড়লেন ছবিটার দিকে।
হ্যাঁ ডালটা পরিষ্কার উঠেছে,
বংশীলোচন বললেন।
তুমি নিজেই তুলেছ নাকি গদাই?
গদাধর বললেন,
হ্যাঁ তুলেছি, তার কারণও আছে বটে। এখন তো জায়গাটা শহর হয়ে গেছে, লোকজন গাড়ি ঘোড়া চলছে এগুলো।
গত বছর গিয়ে একদিন দুপুরবেলা লোডশেডিং এর সময় গায়ে হাওয়া দিতে বট গাছতলায় দাঁড়িয়েছিল, রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা, একটা দুটো গাড়ি বা রিক্সা যাচ্ছে, লু হাওয়া উঠেছে একেবারে, তাই সব দোকানপাটের সামনে তের পল ঝুলিয়ে রেখেছে। হঠাৎ মনে হলো মাথায় কি ঠেকছে, মুখ তুলে দেখি একটা পা। সবাই একসঙ্গে বলে উঠলেন,
পা? কিসের পা
বলছি? বলে গদাধর চোখ বুঝে কয়েক দণ্ড চুপ করে থাকার পর মুখ খুললেন। তখনই বোঝা উচিত ছিল, সেই ছোটবেলায় একবার মাত্র দেখেছিলাম।
কাকে কাকে?
কেঙ্কেলাস বাবুকে। অথচ আশ্চর্য ব্যাপার, এখনো বেঁচে আছেন দারোগা ভদ্র এবং ওই বট গাছের থানাতেই আছেন, বদলি হননি তিনি। মাথায় পা ঠেকতেই উপর থেকে একটু হেসে বললেন,
চিনতে পারছে তো?
তক্ষণই মনে পড়ে গেল, নমস্কার করে বললাম, ভালো আছেন স্যার আপনি? প্রমোশন হয়নি নাকি হয়েছে? কেঙ্কেলাস বাবু দুঃখিত গলায় বললেন,
হ্যাঁ ভ্রাতার, এই বসতেই আছি এখন।
অবিশ্বাসী গোসাই আবার হো হো করে হেসে উঠলেন, আবার বাধা পড়ে হইচে উঠল। গদাধর আবার খেপলেন এবং তিন করি দ্বিতীয়বার চা আনল। তারপর মঞ্জু আর মুকুল খেয়ে ধরিয়ে দিল,
এই বটতলায় ভূতনাথ ডাকছিল, কেঙ্কেলাসবাবু আছেন নাকি? তারপর
গদাধর অগত্যা শুরু করলেন, খনি অঞ্চলে খুনো খুনি মারদাঙ্গা চুরি ডাকাতি লেগেই আছে, এখন কথা হচ্ছে ওইসব দাগি খুনি আর চোর ডাকাতরা মরে কি স্বর্গে যাবে? তাদের মুক্তি অত সোজা, তাদের ভূতপ্রেত হয়েই থাকতে হয়, কিন্তু স্বভাব যাবে কোথায়? তাই ভূত হয়েও উপদ্রব বাধায় হামেশা, তাই কেঙ্কেলাস দ্বারকা ছাড়া আর উপায় নেই। এসব কথা ভূতনাথের কাছেই শোনা। সেদিন তো সেই পড়ন্ত বেলায় সেন্দ্রি মাঠে বটতলায় ভূতনাথ অনেক ডেকে কেঙ্কেলাসের সাড়া পেল, উপর থেকে খ্যান খ্যানে গলায় আওয়াজ এলো,
কি কি আরে কি?
ভূতনাথ বলল,
আমি ভূতু স্যার, সঙ্গে আমার বন্ধু গদাই রয়েছে, ও আপনার সঙ্গে একটু আলাপ করতে চায়।
সকালে এলি পারতে বাবু, শুনছো না যে আমি এখন রাগিনী ভাবছি, সোজা কথা নয়, পুরিয়া ধানের স্ত্রী।
হ্যাঁ তাই বটে, উনি বাতাসের সুরে রাগিনী ভাবছেন, এতক্ষণে গানে এলো, তারপর বট গাছটায় হুলস্থুল করে একটা বাতাস চুপ, পাখিগুলো তুলকালাম চেঁচাতে শুরু করলো। তারপর গদাধর কেঙ্কেলাসকে দেখতে পেল। তখন দেশে ইংরেজ শাসন চলছে। সে আমলে দারোগাবাবুদের নাম শুনলে চোর ডাকাতদের কলজে শুকিয়ে যেত, আর তখনকার ওনাদের চেহারাই বাকি ছিল। আজকাল তো সব ছেলে ছোকরা দারোগা হয়ে যাচ্ছে। কেঙ্কেলাসের ভুঁড়িটা আড়াই বিঘত পরিমাণ, প্রকাণ্ড মাথা, পিল্লাই গোফ, কিন্তু রাগরাগিনী সেধে গলার অংশটা সরু, আর চোর ডাকাতের সঙ্গে ছোটাছুটি করে পা দুটো কাঠি কাঠি। হ্যাট বগুলো নিয়ে আর হোতকা মোটা বেটন হাতে দুলিয়ে দুম করে সামনে পড়ল। পাখিগুলো চেঁচাতে চেঁচাতে পালিয়ে গেল। গদাধর বলল,
নমস্কার স্যার।
কেঙ্কেলাস দারোগা মাথাটা একটু ঝুঁকিয়ে বললেন,
ভালো, খুশি হলাম তোমাকে দেখে। কোন ক্লাসে পড়ছো তুমি?
গদাধর জবাব দিতে যাচ্ছে, হঠাৎ দূরে সেই খনির গর্তের কাছে কারা চেঁচিয়ে উঠল,
চোর চোর চোর।
অমনি কেঙ্কেলাস দারোগা ফুটবলের মতো শূন্য উঠে সেদিকে হাই কিক হয়ে চলে গেলেন। আবার বাধা পড়ল। গদাধর বাবু হার্টের রোগী, ডাক্তারবাবু এসে পড়লেন ইঞ্জেকশন দিতে। গদাধর বললেন,
আজকের মতো এই তোমরা এখন এসো ভায়া, মঞ্জু ঠাকুমাকে ডাক।
সবাই উঠলেন। যেতে যেতে গোসাই বললেন,
কেঙ্কেলাসই বাটে, তাকে বললেন কে জানে।
মৃত্যু পৃথিবীর সবকিছুর সাথে মানুষের সম্পর্ক শেষ করে দেয়, কিন্তু তবু কিছু মৃত্যু শেষ নয়, বরং শুরু হয়ে ধরা দেয় মানুষের জীবনে। জন্মদিনের উপহার ভিজাবোর্ডটি হাতে পাওয়ার পর স্নেহাকে দাঁড় করিয়ে দেয়া হলো এমনই এক মানুষের গল্পের সাথে, যে মানুষটি আর কেউ নয়, সে নিজে। তারপর কি হলো? গল্পটাকে শেষ করতে পারলো স্নেহা? ভোরবেলা মোবাইলের টুনটুন শব্দে ঘুম ভেঙে গেল আবিদের। সময় দেখলো 5টা বাজে। এত ভোরে কার ফোন আসতে পারে? ঘুম ঘুম চোখে ফোনের রিসিভ বাটন চাপল। খালার গলা। চোখে যত ঘুম ছিল এক ধাক্কাতেই সব উড়ে গেল। খালা তো বোন দীপ্তিরাজ বাচ্চা হওয়ার কথা, হাসপাতালে আছে। মা বাবা নিশ্চয়ই ভেতরেই জেগে গিয়েছে। ও নানা বাড়ির দিকে সবচেয়ে বড় মেয়ে দীপ্তি, তার বাচ্চা জন্মের সময় সবার মনোযোগটা অনেক বেশি, আর আগ্রহটাও যেন উপচে পড়ছে। এমন না যে আবিদের ভালো লাগছে না, দীপ্তি আপুই ওকে সেই ছোটবেলা থেকে মানুষ করেছে। আবিদের দুই ভাই, যমজ ভাই হওয়ার কারণে মা বাবা ওকে নানা বাড়িতে রেখে এসেছিল নানির কাছে। অনেকটা সেখানে ছোটবেলা কেটেছে আবিদের। ওর ভাই অমিতের চাইতে তাই নানা খালা মামার সাথে সম্পর্কটা অনেক বেশি সহজ। কিছুদিন পর ছুটে যেতে ইচ্ছে করে নানা বাড়িতে। অবশ্য ওখানে এখন আর আগের মতন সেই হৈহুল্লোড় নেই, সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। খালাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে, যে যার মতন তাদের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তবু অন্যরকম এক মায়া কাজ করে আবিদের নানা বাড়ির প্রতি, নানা বাড়ির মানুষগুলোর প্রতি। ফোন পেয়েই তাই ছুটল ও মা বাবার রুমের দিকে। রুমটা ফাঁকা, তার মানে ওরা আরো আগেই বেরিয়ে গিয়েছে। ভাইয়া না, ভাইয়াও নেই। ডেলিভারি টাইম ছিল 4টার দিকে। খালা বললো তাড়াতাড়ি আসবে। বড্ড অভিমান হলো আবিদের। ওকে কেউ একবার ডাকলো না? ওরা কি জানে না আবিদ কত ভালোবাসে দীপ্তিকে? না হয় একটু ঘুমিয়ে পড়েছিল তাই বলে এভাবে ওকে ছাড়াই। কোনো রকমে প্যান্টটা পায়ে গলিয়ে ছুট দিল দরজার দিকে, আর তখনই ওর কানের কাছে ফিস ফিস করে বাতাস বয়ে গেল। কেমন যেন শব্দ ছড়িয়ে গেল বাতাস ওর কানে।
কে কে কথা বলল? আমি কে? দাদা, তুমি কি মজা করছো আমার সাথে? কিন্তু দাদা কিভাবে করবে? দাদা তো বাসায় নেই। কে কে কথা বলছে? আমি কে? এই যে কেউ আছেন, কে কথা বললেন? এই যে, যা, মাথায় বেশি প্রেশার পড়ে গেছে। যত সব উল্টোপাল্টা ব্যাপার শুনছি কালে। আরে মায়ের ফোন। হ্যাঁ মা, কোথায় তোমরা? আমাকে রেখে কেন চলে গেলে? দীপ্তিয়াবু কেমন আছে? আর বাচ্চা? আচ্ছা, মেয়ে হয়েছে? আমি এক্ষুনি দেখতে আসছি। দেখতে কেমন? যা, আমার মতন কেন হবে, আমি আসছি ওকে দেখতে। না, ভাইয়া বাসায় নেই, ওখানেও যায়নি। আচ্ছা, আমি আসছি, এই বেরোচ্ছি, রাখলাম।
জীবনে এত খুশি খুব কম সময় হয়েছে আবিদের। দীপ্তির মেয়েটাকে হাতে নিয়ে গায়ের ভেতর কেমন যেন শিউরে উঠল। কি সুন্দর মায়া মায়া চোখ, হালকা কালচে পরত মাথার উপরে, ছোটের কোনটা বেঁকে আছে একটু, যেন পৃথিবীতে এসে রাজ্যের যত বিরক্তি ছোটে নিয়ে জড়ো হয়েছে। বেশিক্ষণ অবশ্য বাচ্চাটাকে কোলে রাখতে দিল না নার্স। আধুনিক সব হাসপাতাল আধুনিক, তাদের কেতাব কায়দা। হাসপাতাল ভালো নাকি ঘর, এই নিয়ে মা মাসিরা কথাবার্তা শুরু করতেই কেবিন থেকে বের হলো আবিদ। কিন্তু স্থির হয়ে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারল না, বারবার ইচ্ছে করছে বাচ্চাটার কাছে যেতে, ওকে কোলে তুলে গালটাতে চুপে দিতে। দীপ্তিয়াপুর মেয়ে যখন, তখন নিশ্চয়ই দীপ্তিয়াপুর মতোই হবে, হালকা মেজাজি, হালকা আদরে আর অনেক বেশি মমতাময়ী। চুল কালো কুচকুচে হবে নিশ্চয়ই আপুর মতো। স্কুলে বেনি করে দুলতে দুলতে যাবেও, হাসবে কাঁদবে বায়না করবে, একটা সময় মেয়েটা দিয়ে দিতে হবে। তারপর একদিন একদিন আবিদ নয়, মেয়েটাই হয়তো আবিদের খেয়াল রাখবে, সময় মতো খাইনি দেখে রাগ করবে, ইচ্ছা মতন বকা শুনিয়ে দিবে। আবিদের বয়স তখন অনেক হয়ে যাবে, দাঁত কি থাকবে একটাও গালে? ফোকলা দাঁতেই মেয়ের কথা শুনে হাসবে আবিদ। এখন কত রাজ্যের চিন্তা আবিদের, ভাবতে ভাবতে হেসে ফেলল আবিদ। ধুর, এত চিন্তার কি আছে? মানুষের কি আর বাচ্চা হয় না নাকি? মানুষ কি মামা হয় না? কিন্তু ঘুণাক্ষরেও টের পেল না আবিদ সেদিন। সত্যি ধীরে ধীরে কত বড় একটা ঝড় আসতে চলেছে ওর পরিবারে। সবাই যখন নতুন শিশুর আগমনে হৈহুল্লোড় করতে মত্ত, তখন একটু একটু করে প্রকৃতি নিজের খেলা খেলতে লাগলো। বড্ড ভালোবাসে সে খেলতে, মানুষকে নিয়ে খেলতে। নতুন শিশুটির নাম রাখা হলো স্নেহা, সবার স্নেহের পাত্রী বলে নাম স্নেহা। ঘটনাটা শুরু হলো স্নেহার 19তম জন্মদিনের মধ্যে দিয়ে।
আবিদ মামা, আমাকে এবার কি গিফট কিনে দেবে?
কি লাগবে একবার খালি মুখ ফুটে বল।
মামা, মাকে একটু বলো না আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার পারমিশনটা দিতে।
আরে পাগল নাকি, এই জন্য মায়ের পারমিশন লাগে? তোর এত বয়স হলো এখনো ফেসবুকে নেই তুই? জানিস, কাল তোর রহমান চাচার ক্লাস 7 পড়া পিচ্চি মেয়েটাকে ফেসবুক চালাতে দেখলাম।
মায়ের পারমিশন ছাড়া ইচ্ছা করেনি মামা।
খুব তো ভক্ত হয়েছিস, মামাকেও একটু খাতির যত্ন কর, তোদের বাসায় এলাম।
তুমি তো এখানেই থাকো বেশিরভাগ দিন।
কেন, তোর পছন্দ হয় না নাকি আমাকে?
ধুর, কি যে বলো, আমি তো তোমাকেই বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি।
তাই বল। আচ্ছা শোন, তোকে আর জন্মদিনে মজার একটা জিনিস গিফট করব।
কি গিফট করবে এক্ষুনি বলো না।
তোর তো খুব তাড়াহুড়ো, আগে তোর ফেসবুক খোলার ব্যবস্থা করি চল, তারপর গিফট দেখাবো।
তাও গিফটের নামটা বলো।
তুই যা হয়েছিস না, তোর কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারি না।
আচ্ছা বলো না, এবার কি দেবে?
উইজাবল, নাম শুনেছিস?
ক্লাসে কেউ একদিন নাম বলেছিল মনে হয়, চেনা চেনা লাগছে, কিন্তু জিনিসটা কি?
কিছুই না, একটা খেলার বোর্ড।
কার সাথে খেলতে হয়?
কারো সাথে না, আবার কারো সাথেও বলতে পারিস।
মানে?
মানে হলো ভূতের সাথে। ভূতের সাথে খেলতে হবে তোর এই গেম।
সত্যি? ভূত বলতে সত্যি কিছু আছে নাকি?
তা জানি না, তবে আত্মা বলে কিছু একটা থাকতেও পারে।
ভূত আর আত্মা কি এক হলো নাকি? কি যে বলো না মামা তুমি।
আরে বাবা, এত ভাবছিস কেন? এটা একটা শুধু গেম, এর বেশি কিছু না।
কিন্তু তোমার এই শুধুই গেম থেকে যদি সত্যি সত্যি ভূত বেরিয়ে আসে?
আরে না, ভূত আবার আসবে কোথার থেকে? ওসব এমনিতেই তোদেরকে মজা দেওয়ার জন্য বলে সবাই। কোনো একটা মেকানিজম নিশ্চয়ই আছে, সেটা দিয়ে গেম চলতে থাকে।
এবার তাহলে বলো এই গেম খেলতে কি কি করতে হবে আমার?
তুই একটা একটা প্রশ্ন করবি, তারপর দেখবি এই যে অনেক অক্ষর লেখা বোর্ডটা আছে, এটা নিচ থেকেই তোর প্রশ্নের উত্তরগুলোর জবাব দেবে। আমি যখন থাকবো না তখন ভাবিস আমি তোর সাথে কথা বলছি বোর্ড দিয়ে।
তুমি কেন বলবে, তুমি কি আর ভূত নাকি?
তা না, তবে আমার কথা ভেবে নিলে তোর ভয় কম লাগবে, সেই কারণেই বললাম।
আমার এমনিতেও খুব একটা ভয়টা লাগে না।
ঠিক আছে চল, ওই যে মেহমানরা চলে আসছে, গিয়ে রেডি হয়ে নে, ওদের সাথে এখন কথা বল, রাতের বেলা ভূতের সাথে কথা বলিস।
রাতের বেলা সব মেহমান চলে যাবার পর উইজা বোর্ডটা নিয়ে বসলো স্নেহা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো বোর্ডের দিকে। সত্যি কি ভূত আসে বোর্ড গেম খেললে? খুব সাধারণ একটা বোর্ড, কাঠের বোর্ড, তার উপরে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলি সারি বেঁধে লেখা, একটা প্লাস্টিকের টুকরো আছে কেবল, কিন্তু এইটুকু দিয়ে কি কোনো আত্মা বা ভূত কেন সম্ভব? আবিদ মামার কথাই ঠিক মনে হলো স্নেহার, এ সব কিছু একদম বানানো কথা। সেদিনের মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু এর কিছুদিন পরেই আবার বোর্ডটা নিয়ে বসলো সে। বলা ভালো যে বসতে বাধ্য হলো, সবে ইউনিভার্সিটিতে উঠেছে স্নেহা, মুনিয়া খুব ভালো বন্ধু ওর, স্কুল থেকে শুরু করে ভার্সিটি অবধি একসাথে পড়াশোনা করেছে। সে মুনিয়া রাস্তা পার হতে গিয়ে হঠাৎ করে একটা বাসের নিচে চাপা পড়ে পড়তে হয়ে ভীষণ বড় একটা ধাক্কা খেলে স্নেহা, কিন্তু হঠাৎ কি মনে হতে অস্থির হয়ে উঠল। উইজা বোর্ড ওটা তেমন কোনো কাজের না সেটা জানে স্নেহা, আর কাজ করলেই বা কী হবে, মুনিয়া কি আর বাঁচতে পারবে? তবু কি মনে করে উইজা বোর্ডটা বের করে সামনে বসলো স্নেহা, চোখ বন্ধ করে নিজের হাতটা প্লাস্টিকের টুকরোর উপর রাখল, এক বলে ডাকতে থাকে মুনিয়াকে, মুনিয়ার সাথে যদি একটু কথা বলা যায়। কিন্তু কোনো সারা সত্যি পাওয়া গেল না, না মুনিয়া না অন্য কারো, হতাশ হয়ে উঠে পড়েছিল স্নেহা। এমন সময় হঠাৎ করে বোর্ডের গায়ে লাল রঙের বোতামটা ঝুঁকতে আরম্ভ করল।
কে কে এসেছে? মুনিয়া, মুনিয়া তুই এসেছিস? কে, কি হলো, কথা বলছো না কেন, কে তুমি? মুনিয়া, না মুনিয়া না, তাহলে কে, কে এখানে, সত্যি কি ভূত তুমি? বের হয়ে যাও, আমি কথা বলতে চাই না তোমার সাথে, তুমি যেই হও না কেন, চলে যাও। কি হলো, কথা বলছো না কেন, কথা বলো। যাবে না মানে কেন যাবে না, আমি তোমাকে ডেকে এনেছি, আমি তোমাকে চলে যেতে বলছি, চলে যাও, চলে যাও এখান থেকে।
তখন ডেকেছিলে কেন? আমি যেতে চাই না, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা জমে আছে আমার, সেগুলো তোমাকে বলতেই হবে আমার।
আমি চাই না তুমি থাকো, কি হলো, কথা বলছো না কেন, তুমি চলে গেছো নাকি? এই শুনছো, এই যে চলে গেলে তুমি।
কিরে, আজকাল শুনছি খুব কথাবার্তা চালাচ্ছিস ভূতের সাথে।
না মামা, একেবারেই হাসির ব্যাপার না এটা, আমি সত্যি কথা বলেছি, কথা বলেছি আমি আত্মার সাথে।
আত্মা মানে ভূত না, উইজার্ড বোর্ডে আত্মা আসে?
হ্যাঁ মামা আসে, কিন্তু এই আত্মাটা আমার কাছে কেবল আসেইনি, আমার সাথে কথাও বলেছে।
উইজার্ড বোর্ড দিয়ে? তোর উইজার্ড বোর্ড কথাও বললো?
না মামা, বোর্ড না, ওই আত্মা নিজেই কথা বলেছে।
তাহলে তো খুব সিরিয়াস ব্যাপার হয়ে গেল, তোর মা যা বলছে সেগুলো তো সত্যি তাহলে। ওই যে বোর্ড দিয়ে তোর মাথা খারাপ করে দিয়েছি আমি। ওই বোর্ড দিয়ে আবার আত্মার সাথে কথা বলা যায় নাকি? আজকেই আমি যাওয়ার সময় ওয়েজা বোর্ডটা আমার হাতে ধরিয়ে দিবি, আর যেন ওটা তোর কাছে না দেখতে পাই।
কিন্তু মামা,
যেটা বলছি সেটা করবি, কথা বলিস না, বোর্ডটা আমাকে দিয়ে দিবি।
কাজ হলো না, ওই যে বোর্ডটা নিয়ে কোনো লাভ হলো না আবিদের। প্রতি রাতে একবার করে বোর্ডটাকে নিয়ে যায় আবিদ, আবার পরদিন সেটাকে পাওয়া যায় স্নেহার ঘরে। আলমারিতে তুলে রাখলেও ঠিক ঠিক স্নেহার ঘরে চলে আসে ওটা। রকম সকম দেখে একটু চিন্তাতেই পড়ে গেল আবিদ। এবার কি করা যায়? এটা তো সাধারণ কোনো ব্যাপার না। শেষমেশ কি করবে বুঝতে না পেরে খোঁজ খবর নিয়ে এক পীরের কাছে গেল সে। এমনিতেই এসব পীর ফিরে খুব একটা বিশ্বাস করে না, কিন্তু ডাক্তারের কাছে সমাধান না পেয়ে শেষ পর্যন্ত এই রাস্তায় ধরতে হলো ওকে। আর যাই হোক, নিজের মেয়ের মতন যাকে ভালোবাসে সেই স্নেহার কোনো সমস্যা হোক সেটা চায় না আমি, কিন্তু খুব বেশি যে লাভ হলো তা না, বরং পীর সাহেবের কথায় আরো বেশি হকচকিয়ে গেল সে। পীরের আস্তানাটা খুব একটা দর্শনীয় জায়গা না, অনেকটা ঝুপড়ির ঘরের মতন। কিন্তু ঝুপড়ি ঘর হলেও তাতে রঙের কমতি নেই। আর স্বয়ং পীরকে দেখে তো প্রথমেই সব আশা ছেড়ে দিল আবিদ। একটা মানুষ লুঙ্গি পরে খালি গায়ে বসে আছে ঝুপড়ি ঘরের ভেতরে, না আছে তার কোনো চেহারার স্ত্রী, না আছে পরিচ্ছন্নতা, কয়েকটা হাড্ডির ওপর চামড়ার পরত লাগানো, আর তার উপরে অজস্র তাবিজ। খুব অনিচ্ছে নিয়েই প্রথমে কথা বলা শুরু করলো আবিদ।
আসবো? আয়, তুই তোর যখন ইচ্ছে আসবি, আমি বলার কে? আচ্ছা পীর সাহেব, আমি একটা খুব বড় ঝামেলায় পড়েছি, একটু সমাধান।
আমি পীর না, সবাই ভুল বোঝে, আমি সাধারণ মানুষ। আসলে মানুষ ভাবে কম, আমি ভাবতে পছন্দ করি, তাদের সম্পর্কে ভাবি, আমাকে নিয়ে ভাবি, সবাইকে নিয়ে ভাবি। এই যে ঘরটা দেখছিস, এখানেই সারাদিন বসে বসে ভাবি, তাই ওরা ভাবে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমাকে পীর বলে। আমি পীরটির কিছু না।
তাহলে আমার সমস্যাটা
বল, তোর সমস্যা বল। এত কিছু নিয়ে ভাবি, না হয় তোর সমস্যা নিয়েও কিছুক্ষণ ভাববো। কি হয়েছে, কি সমস্যা? তোর সমস্যা তো মনে হয় না।
না, সমস্যা আমার না, আমার ভাগ্নির। ওরও যে খুব একটা সমস্যা তা না।
সমস্যা যখন কারোই না, তাহলে এখানে আসার কি দরকার ছিল?
আসলে সমস্যাটা হলো ওয়েজ বোর্ড নিয়ে।
সেটা কি?
ওটা দিয়ে মানুষ খেলে।
ক্যারাম বোর্ডের মতন কিছু?
না, একটু আলাদা। ওইটা দিয়ে মানুষ আত্মার সাথে কথা বলতে পারে।
সত্যি সত্যি পারে নাকি? আত্মা কথা বলে ওটা দিয়ে?
তা তো জানি না পীর সাহেব, আমি ভেবেছিলাম পুরোটাই মজা, কোনো আত্মার ব্যাপার নেই এটাতে। তাই একটা ওয়েজাবোর্ড গিফট করেছিলাম ভাগ্নিকে ওর জন্মদিনে, কিন্তু তারপর হঠাৎ একটা ঝামেলা হয়ে গেল।
কি ঝামেলা? সত্যি সত্যি আত্মা চলে এলো?
তা তো জানি না পীর সাহেব, আমি ওসবে বিশ্বাস করি না, করি না বলে ওয়েজাবোর্ডটা দিয়েছিলাম। কিন্তু আমার ভাগ্নি ওটা দিয়ে আত্মার সাথে কথা বলতে শুরু করলো। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, আমার ভাগ্নি কিন্তু ওয়েজাবোর্ডের নিয়ম অনুযায়ী কথা বলে না আত্মার সাথে। ওর কথা বলার জন্য বোর্ডের দরকার পড়ে বটে, কিন্তু ও কথা বলে সরাসরি।
বুঝলাম না, বুঝিয়ে বলতো।
যে বোর্ডে কথা বলছি সেটা দিয়ে কেবল তিনটে উত্তর পাওয়া যায়, হ্যাঁ না আর গুড বাই, মানে বিদায়। কিন্তু আমার ভাগ্নির সাথে এরকম কিছুই হচ্ছে না, ও কিন্তু মুখে মুখেই কথা বলছে, আর ওর কথার জবাব দিচ্ছে ওই আত্মা, সেটাও মুখে মুখে।
ওই বোর্ড তো তোর ভাগ্নির কাছ থেকে নিয়ে নিলেই পারিস।
সেই চেষ্টা তো করেছি পীর সাহেব, কিন্তু কোনো লাভ হয় নাই তাতে। যতবার ওর কাছ থেকে বোর্ডটা নিয়ে গেছি, ওটা নিজে নিজেই চলে গেছে ভাগ্নির ঘরে।
তা তুই কি চাস না যে তোর ভাগ্নি ওই আত্মার সাথে কথা বলুক?
আমি বিশ্বাস করি না যে আত্মা সত্যি সত্যি আমার ভাগ্নির সাথে কথা বলে। তবে ব্যাপার যাই হোক, আপনি যদি সেটা বন্ধ করতে পারেন তাহলে খুব উপকার হবে।
আচ্ছা, আমাকে একটু ভাবতে দে, কালকে পারলে আসিস তো।
কিছু কি সত্যি করা যায় পিস সাহেব?
যাবে না কেন, সব কিছুরই একটা না একটা সমাধান আছে, চেষ্টা করলেই সমাধান খুঁজে পাওয়া যায়।
আজ তাহলে গেলাম পিস সাহেব, কাল আবার আসবো।
সকালে ঘুম থেকে উঠে মনটা কেমন যেন ভারী ভারী লাগছিল স্নেহার। ইচ্ছে করছিল না বাইরে যেতে, নিজের ঘরের বাইরে পা ফেলতে ইচ্ছে করছিল না। তাই পুরোটা ঘরে পর্দা টেনে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। বাড়ির কারোর সাথে দেখা করতে এখন আর ইচ্ছে করে না, সবাই ওকে দেখলে কেমন যেন বাড়তি একটা খাতির করার চেষ্টা করে, যেন আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে সে সুস্থ না, তার সাথে কিছু একটা ঘটছে। কিছু কি সত্যি ঘটছে? আর ভার্সিটিতে তো মুনিয়া চলে যাওয়ার পর যাওয়াই অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, এমন না যে ভার্সিটি যেতে ইচ্ছে করে না, কিন্তু ওখানে গেলেই মুনিয়ার কথা খুব মনে পড়ে যায় স্নেহার। ঘুম থেকে উঠে বালিশ ভিজিয়ে খানিকটা কাঁদল স্নেহার, তারপর চোখ মুছে পড়ার টেবিলে একটা বই নিয়ে বসল। অনেকদিন পড়ার বই হাতে ধরা হয়নি, কতক্ষণ পড়েছি জানে না। হঠাৎ একটা ঠুকঠুক শব্দে মনোযোগ চলে গেল ওর, কেউ একজন কিছু একটা খাটি নিচ থেকে শব্দ করছে। ভালো করে তাকাতেই দেখতে পেল স্নেহা নিজে বোর্ডটা, একটা দীর্ঘশ্বাস ফেলল। বারবার কেন যে ফিরে আসে ওর কাছে এটা, কেউ কি ফিরিয়ে আনে এটা কি ওর কাছে? কে সেই দিনে সে অশরীরী নারী কণ্ঠটা? কিছু তো বলতে চেয়েছিল সেদিনের কণ্ঠ, সেটা বলার জন্য কি বারবার এভাবে চলে আসে সে নিজে বোর্ডটাকে সাথে নিয়ে? কি মনে হতে বোর্ডটা নিয়ে আবার বসল স্নেহা। যদি ওকে কথাগুলো বলতে পারে তাহলে নিশ্চয়ই চলে যাবে ওই কণ্ঠটা, ওই আত্মা আর ওই উইজা বোর্ডটা। তাহলে শুনতে দোষ কি? এমনিতেও সবাই কম চেষ্টা করছে না উইজা বোর্ডটাকে স্নেহার কাছ থেকে সরিয়ে ফেলতে। আবেগ মামা তো একরকম পাগল হয়েই সব যাকে ধরনা দিচ্ছে, বোঝে স্নেহা ওর অবস্থা দেখে এমন করছে মামা, ভাবছে উইজা বোর্ডটা খারাপ কিছু। কিন্তু আসলে কি খারাপ? ওই যে অশরীরী নারী কণ্ঠটা, ওটাকে ওর কোনো খারাপ করতে চেয়েছিল? এইসব হাবি জাবি ভেবে অবশেষে উইজা বোর্ডটাকে নিয়ে বসল স্নেহা।
হ্যাঁ এসেছি, আমি আমার বাবা মার সবার কষ্ট আর দেখতে পারবো না, ওরা খুব কষ্ট পাচ্ছে। তুমি আর ওই উইজা বোর্ড, তোমরা আমাকে তোমাদের গল্প শোনাতে চাও না, কথা বলতে চাও? এই তো, তাহলে এই নাও আমি এসেছি, কথাগুলো বলে এখান থেকে চলে যাও একেবারের মতো।
একেবারের মতো চলে যেতে হলে তোমার আমাকে সাহায্য করতে হবে, কিন্তু সেটা কি তুমি পারবে? অবশ্য তোমাকে পারতেই হবে, আর কেউ আমাকে এখানে সাহায্য করতে পারবে না।
কি সাহায্য লাগবে বলুন, আমি করছি।
কিছু কাজ বাকি হয়ে গেছে আমার, সেই কাজগুলো শেষ করা লাগবে, সেজন্য সাহায্য দরকার আমার।
এত কিছু করতে পারেন, যখন তখন চলে আসতে পারেন, একটা উইজা বোর্ডকে বারবার নাড়াতে পারেন, আর এই সহজ কিছু কাজ করতে পারছেন না?
না, কারণ আমি একা এই কাজ করতে পারবো না, তোমাকে ওনার দরকার।
বলুন দেখি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে।
আমাকে? তাহলে আমার সব কথা শুনতে হবে তোমাকে, সব।
স্নেহামণি, এখনো ঘুমাচ্ছিস? চল চা বানিয়েছি, একসাথে সবাই খাবো। বেরো ঘর থেকে, মা ডাকছে, এখন না পরে শুনব। আজ রাতে। কিন্তু একটা ব্যাপার, আপনার গল্প আপনি আমাকেই কেন বলছেন?
কারণ গল্পটা কেবল আমার না, তোমারও।
পরদিন আবার সে পীরের কাছে গেল আবিদ। পীরের কাছে সেদিন ভক্তদের বিশাল লম্বা লাইন, সে লাইন ভেঙে পীর আবিদকে ডেকে দিল। তবে পীরের কথায় ঠিক বিশ্বাস করবে কিনা সেটা বুঝতে খুব কষ্ট হলো তার। আজ অবশ্য পীরের চেহারা স্রোত অনেকটাই বদলে গেছে। একটা পাতলা পাঞ্জাবি আর চারপাশে মিষ্টি আতরের ঘ্রাণ, চমৎকার লাগছিল আবিদের। অন্তত গতদিনের চাইতে অনেক বেশি ভালো। কিন্তু পীরের কথা শুনেই মনটা তেতো হয়ে গেল ওর।
একটা কথা বলবো আবিদ, সেটা তুই ইচ্ছে করলে শুনতেও পারিস নাও শুনতে পারিস, কিন্তু তাও বলবো, তোর ভাগ্নির কাছ থেকে ওই ওয়েজার বোর্ডটা নিস না। ও যার সাথে কথা বলছে বলতে দে।
এটা কেমন কথা পীর সাহেব, আসলে কি ও কারোর সাথে কথা বলছে?
হ্যাঁ তা তো বলছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওর কথা বলা দরকার, অনেক বেশি দরকার।
আমি আপনার কাছে কেন এসেছি পীর সাহেব? আমার ভাগ্নি যাতে এভাবে কোনো বানোয়াট আত্মার সাথে, আচ্ছা ধরে নিন আত্মাটা না হয় সত্যি, কিন্তু আমি চাই না ও কথা বলুক এটার সাথে।
তুই চাইলেই তো হবে না। কি হবে না হবে তা অনেক আগেই ঠিক হয়ে গেছে, আমি কেবল বললাম। তারপরও যদি তুই চেষ্টা করিস ওই একই জিনিসই হবে, কিছুই বদলাবে না।
তার মানে কোনো রাস্তা নেই আপনার কাছে?
আছে, বললাম তো কথা বলুক, তারপর একটা সময় সব ঠিক হয়ে যাবে। ওদের কথা বলা দরকার, সেটা তুই আমি না বুঝলেও তোর ভাগ্নি কিন্তু ঠিকই বুঝে যাবে, ওদের কথা হবেই।
কিন্তু এভাবে কতদিন?
যতদিন আত্মার কাজ শেষ না হয় ততদিন।
কাজ? কি কাজ?
আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু কিছু একটা আন্দাজ করতে পারছি। কোনোভাবে তোর ভাগ্নি ওই আত্মার সাথে জুড়ে আছে।
জুড়ে আছে মানে? জুড়ে আছে মানে কি?
মানে ওদের ভেতর কোনো একটা সম্পর্ক আছে।
কি সম্পর্ক
সেটা তো আমিও বলতে পারবো না, আমার পক্ষে যতটা জানা সম্ভব আমি জেনেছি, সবটাই তোকে বলে দিয়েছি। তবে এটা সত্যি যে ওদের কথা বলাটা দরকার, আর সেটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ওই আত্মার কাজ শেষ হবে, সমস্যার সমাধানও হয়ে যাবে।
একটা কথা বলবো?
বল।
আচ্ছা আমার ভাগ্নির কোনো ক্ষতি হবে না তো?
জানি না, হতে পারে, তবে সেরকম কিছু হলে তুই বা আমি না, ওই আত্মাই ওকে বাঁচাবে, তোর ভাগ্নির কোনো ক্ষতি হতে দেবে না সে।
সেদিন রাতে আবার ভিজা বোর্ডটাকে নিয়ে বসলো স্নেহা। কেন যেন অন্যরকম একটা টান অনুভব করছিল, না আত্মার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই তার, কিন্তু তবু একটা জানার ইচ্ছে কাজ করছিল নিজের ভেতরে। কি এমন কথা যেটা ওই আত্মা জানে স্নেহার সম্পর্কে, স্নেহার ভালো চায় আত্মাটা, কিন্তু সেটা কেন, কেন আর সবাইকে বাদ দিয়ে ওর কাছেই এসেছে সে? নানা রকম প্রশ্ন ঘুরছে মনের ভেতর, কিন্তু সারাদিন সেসব নিয়ে এতটুকু কথা বলেনি ও কারোর সাথে। মুনিয়ার পর আর কোনো বন্ধুও নেই ওর যে সব কথা খুলে বলতে পারবে। বাসায় কাউকে তো বলাই যাবে না, ওরা খালি খালি ঝামেলা করবে, টেনশন করবে। তবে একটা ব্যাপারে খুব অবাক লাগলো স্নেহার, আজ আর সব দিনের মতো ভিজা বোর্ড নিতে চায়নি আবিদ মামা। যাওয়ার সময় কেবল বলেছে নিজের খেয়াল রাখবে। হ্যাঁ খেয়াল রাখবে স্নেহা, নিজের খেয়াল রাখবেও। কিন্তু ওই যে ওই আত্মাটা, ও সেটা হতে দেবে তো? ও কি বলবে আজকে স্নেহাকে?
আপনি কি এসেছেন? আপনি কি এখন এই ঘরেই আছেন?
আছি, আমি সব সময় এই ঘরেই থাকি, এখানে তোমার খুব কাছে থাকি আমি, আমাকে থাকতে হয়।
কেন, আমি কি হই আপনার? আমার কাছে কেন সব সময় থাকতে হবে আপনাকে?
সেটা তুমি আমার গল্প না শুনে বুঝবে না।
তাহলে বলুন গল্প, কি নিয়ে গল্প বলবেন আপনি? আচ্ছা আপনি কিভাবে মারা গেলেন সেটা
বলবো, সব বলবো বলেই তো এসেছি আমি।
তাহলে বলুন।
আমার গল্পের শুরুটা অনেক বছর আগে, আজ থেকে 20 বছর আগের কথা সেটা।
আমার জন্মের আগে?
হ্যাঁ, রাতের আগে আমার বয়স তখন 23 বছর, ভার্সিটিতে পড়ি। বাবা হঠাৎ বলল আমার জন্য পাত্র ঠিক করা হয়েছে, কদিন পরে বিয়ে। খুব ইচ্ছে ছিল, বাবাকে বলব আমি আরেকজনকে ভালোবাসি, কিন্তু সেটা বলার সুযোগ হয়নি আর।
কেন কেন বলার সুযোগ হয়নি?
বাবাকে বলতে গিয়েছিলাম, কিন্তু মা মানা করে দিল বাবাকে বলতে। আর বাবাও, বাবা ভালোবাসার ব্যাপারে অতটা উদার কখনোই ছিল না। আমাদের পরিবারে ভালোবেসে বিয়ে করেছে এমন মেয়ে একজন ছিল। স্বামীর হাতে মারা যেতে হয় বাবার সেই বোনকে, আমার ফুটুকে। এরপর থেকে আরো বেশি অপছন্দ করতো বাবা ব্যাপারটাকে। হয়তো বলতে গেলে কেবল আমারই না, আমার ভালোবাসার মানুষটাকে ক্ষতি করে দিত বাবা।
তাহলে কি করলেন?
একদিন সব কিছু ছেড়ে বেরিয়ে এলাম বাসা থেকে। আমার পক্ষে ওকে ছাড়া থাকাটা সম্ভব ছিল না। খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম ছেলেটাকে।
তারপর সেও আপনাকে আপনার ফুপুর মত?
না না না, ও সেটা করেনি। আমাকে বিয়ে করে ও বাসার জানা না, ওর এক আত্মীয় বাসায় ছিলাম আমি, ভালোই ছিলাম সেখানে। প্রায় মাস দুই ওখানে ছিলাম আমি, কিন্তু তারপরেই শুরু হলো সমস্যা।
কি সমস্যা?
যে আত্মীয় বাসায় ছিলাম সেখানে হঠাৎ একদিন বেশ কিছু মানুষ আসে। বাসায় থাকতো কেবল স্বামী স্ত্রী আর আমি। তাই হুট করে এতগুলো মানুষ আসায় আমি হক চুকিয়ে যাই, কিন্তু স্বামী নিতে খুব বেশি দেরি হয়নি আমার। ওরা বেড়াতে এসেছিল কেবল, কিন্তু যখন আপু বাইরে গেল তখন
তখন কি হয়েছিল? কি হয়েছিল সেদিন?
আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম, তোর হাতকে রেখেছিলাম ভেতর থেকে, কারণ বাসায় এতগুলো ছেলে আমি একা মেয়ে। ভেবেছিলাম আপু না আসা পর্যন্ত এইভাবেই থাকবো, আর কোনো দরকার হলে সেজন্য তো মনে হয় আছে। কিন্তু বুঝতে পারিনি, আমি যেভাবে ভাবছি তোর কিছুই হবে না।
কি হয়েছিল?
আমি আমি বাজার টোকার শব্দ শুনে জিজ্ঞেস করলাম কে। উঠতে ইচ্ছে করছিল না, পরিষ্কার মনে আছে তোলা বাইশে ঠকঠকে লাল রঙের একটা টিশার্ট পরেছিল। ওটাও স্বাভাবিক ছিল না, ওটা বাইরে দরজা একটু লাগিয়ে দিত। ওরা সবাই বাইরে যাচ্ছে, তা আমি কিছু বুঝতে পারিনি। সেদিন শেষ দিন ছিল সবাই মিলে আগে বাসায় আসে সব বলে দিও।
আপনি কাকে বিয়ে করেছিলেন? মানে মানে কি স্বামী খোঁজ করেনি আপনার?
ও খোঁজ করার আগে আমি পালিয়ে ছিলাম, অনেক কষ্টে একটা কল করল গ্রামে, সব করে বলে আমার সাথে দেখা করতে বলি।
সে আসেনি?
এসেছিল, কিন্তু আমাকে বাঁচাতে না। পুরো সময়টা একটু কান্দ করিনি, এক ফোঁটা চোখে জল ছিল আমার। প্রাণ বাঁচি রেখে কাজ পেয়ে উঠে ছয়তলা থেকে বিল্ডিংয়ের ছাদ বরাবর লাফ দিয়েছি, একটু মুখাবিনি, ভয় লাগেনি। মনে হয়েছে একবার ওর কাছে যেতে যদি পারি সবাইকে শাস্তি পাইয়ে দেবে। বলছিলাম আমি ওর এসেছিল, আমাকে নিয়ে একটা হোটেলে উঠেছিল, খুব শান্তি লাগছিল মনে, অনেক কেঁদেছিল আমাকে দেখে। কিন্তু আমার কান্না ওকে একটু ছোঁয়নি। সেদিন রাতে হোটেল রুমে
কিন্তু কেন, আপনার স্বামী তো আপনাকে ভালোবাসত।
বাসত কিন্তু চায়নি আমাদের এই গোপন বিয়ের কথা সবাই জেনে যাক, চায়নি আমার জন্য ওর বোন দুলাভাই কোন ঝামেলায় পড়ুক, আমাকে বুঝিয়ে লাভ হতো না কোনো। চেষ্টা করেছিল কিন্তু পারেনি, ও মানুষ করে আমি ক্ষমা করতে পারিনি। আর তাই সব চাইতে সোজা উপায় হিসেবে আমাকে সরিয়ে দিল, কেউ জানতে পারলো না কিছু, না আমাদের ভিড় কথা, না আমার উপরে হওয়া অত্যাচারের কথা। আর আর
আর
আমার বাচ্চাটার কথা, আমার বাচ্চাটার কথা ও নিজেও জানতো না। ভেবেছিলাম ভেবেছিলাম কদিন পরে খুশির খবরটা দিব আমি ওকে,
ওটা বললে হয়তো আপনাকে এভাবে মেরে ফেলতে পারতো না ও।
তাহলে কি লাভ ওকে বলো, আমি নিজে আর পেছে থাকতে চাইতাম না তখন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিতাম।
তারপর
তারপর আর কি, আমাকে মারার পর ওই রাতেই হোটেল থেকে চলে এসেছিল আমার স্বামী, আমাকে ওরা স্লেপ স্লেপ মাটি চাপা দিয়ে দিল, আমার বাচ্চা সহ। আমি যেতে পারলাম না, এখানে আটকে গেলাম, মায়ায় আটকে গেলাম আমি, তোমার মায়ায়।
আমি আমার মায়া বুঝতে পারলাম না।
আমি আলা থেকে ওর নৌ স্নেহা, আমি বাঁচতে চেয়েছি, আমি মরতে চাইনি, আমি থেকে যেতে চেয়েছি পৃথিবীতে খুব বেশি। আর তাই চলে যেতে যেতে নিজেকে আমি আটকে রেখে গেছি এখানে, এখনো কি চিনতে পারছো না আমাকে, আমার কথা শুনে বুঝতে পারছো না আমি আমি তো তুমি, তুমি হয়ে আবার জন্ম হয়েছে আমার, তোমার চোখ, তোমার নাক, তোমার কথা, তোমার হাসি, সবটাই যে আমি, সবখানে আমি মিশে আছি।
বিশ্বাস করি না আমি, এটা হতে পারে না।
বিশ্বাস না হলে আমাকে দেখে নাও, এই যে আমি ঠিক তোমার মতন দেখতে, ঠিক তুমি।
আপনি আপনি তো দেখতে,
আমি তোমার আগের জন্মের তুমি। পুনর্জন্ম বলে একটা ব্যাপার আছে জানো তো, হয়তো সেজন্যই এই জন্মে আমি তুমি হয়ে জন্ম নিয়েছি।
কিন্তু আপনি আমার খোঁজ পেলেন কিভাবে?
সেটা এমনিতেই পাওয়া যায়, আমি এই জায়গাটা কখনো ছাড়তে পারিনি, এই মানুষগুলোকে কখনো ছাড়তে পারিনি। ভালোবাসা না, রাগ জমে আছে আমার মনের উপরে। প্রতিশোধ নিতে চাই আমি, কেবল প্রতিশোধ। মারা যাওয়ার পর বুঝতে পারলাম আমি যেতে পারিনি, মায়া কাটাতে পারিনি পৃথিবীর। আমার প্রতিশোধ বাকি রয়ে গেছে। যতদিন এই প্রতিশোধ আমি নিতে পারবো না, ততদিন এভাবেই থাকতে হবে আমাকে। তারপর যখন দেখলাম তোমাকে জন্ম নিতে, তখনই চিনতে পেরে গেলাম তুমি সেই। আমি তোমার ভেতরেই বাস করি। তারপর থেকে কেবল অপেক্ষা করতে লাগলাম কবে কবে ঠিক সময়টা আসে, আর তোমাকে সব কথা খুলে বলতে পারি।
এই জায়গার মানুষগুলো মানে? আমি কি তাদেরকে চিনি? যারা আপনাকে খুন করেছিল তারা কি এখানেই থাকে?
হ্যাঁ স্নেহা, তাদের সবাইকে তুমি খুব ভালো করে জানো। মৃত্যুর পর আমি ছুটে গেলাম হাসপাতালে। সেখানে তখন আমার স্বামীর ভাইয়া আর আপু ছিল। তাদের সন্তান হওয়ার কথা সেদিন। ওদেরকে ছাড়া বাকিদের সাহায্যেই আগে মাটি চাপা দিয়েছিল আমার স্বামী আমাকে। ভেবেছিল আর কখনো হয়তো ওই মাটির নিচ থেকে আমার সাথে ঘটনাগুলো বেরিয়ে আসবে না, কিন্তু সেটা হয়নি। হাসপাতালে গিয়ে জানতে পারলাম আপুর সন্তান হয়েছে, মেয়ে সন্তান। তুমি?
আমি? আমি সেই মেয়ে? তার মানে আমার মা?
হ্যাঁ স্নেহা, তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি, কিন্তু তোমার জন্মের আগে থেকে আমি তোমাকে চিনি। কত কত আগ্রহ নিয়ে আমি অপেক্ষা করেছি তুমি আসবে বলে। ভাবিনি এভাবে তোমাকে দেখতে হবে আমার। তোমাদের বাড়ির পাশের ক্যারেজটাতে আজকে দেখা হয় আমাকে, তোমার বাবা তার বন্ধুদেরকে নিয়ে, আর তোমার মা। আর
বাবা
কত চেষ্টা করেছিল আমাকে সবার কাছ থেকে আড়ালে রাখতে, অথচ দেখো ও নিজেই তোমাকে আমার কাছে পৌঁছে দিল। ওই ওজা পোকটা দিল তোমাকে। আমি তোমার সাথে কথা বলতে পারলাম এতদিন পর, সব জানাতে পারলাম তোমাকে।
আবিদ মামা,
ও আমাকে মেরে ফেলেছিল স্নেহা, আগের জন্মে তোমাকে মেরে ফেলেছিল। তোমার কি একবারও মনে পড়ছে না সেগুলো? এই যে তোমার গলায় একটা লাগছে দাগ, এটা ওর হাতে সেই ছাপ। হয়তো পরে ওর ভেতরে কোনো অনুশোচনা কাজ করেছিল, আর তাই আমার মতো দেখতে তোমাকে সব ভালোবাসা দিয়েছিল।
মামা বিয়ে করেনি
জানি স্নেহা, কিন্তু আমি আমার খুনের বিচার চাই। কি থামা, আমার কাজ শেষ হয়েছে। এটুকু তোমাকে জানাবো বলেই আজ পর্যন্ত এখানে ছিলাম আমি। এখন অনেক হালকা লাগছে, হয়তো চলে যাবো আমি আজ, কিন্তু তুমি আমাকে ভুলে দিও না স্নেহা। মনে করো তোমার কত জন্মের কথা মনে করো, আমি জানি তুমি সব মনে করতে পারবে, সব মনে করতে পারবে স্নেহা। আমার প্রতি নিজের প্রতি এত বড় অবিচার করো না স্নেহা।
মামি, মামি আপনি কোথায় গেলেন? মামি আমি মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না।
পরের কয়েকটা দিন স্নেহার সময় কাটলো আয়নার সামনে দাঁড়িয়ে। নিজেকে আবার নতুন করে যেন খুঁজতে শুরু করলো 19 বছর বয়সী ভার্সিটি পড়ুয়া মেয়েটি। খুব মনে করতে চাইল গত জন্মের সমস্ত ক্ষতি নাতি, কিন্তু লাভ কিছুই হলো না, মনে পড়লো না কিছুই। মাঝে ভিজা বোর্ডটা নিয়ে বসলো, ডাকতে চাইলো সেই কণ্ঠকে, কিন্তু না, সেদিক থেকে কোনো সাড়া মিলল না। কি নাম ছিল ওই কণ্ঠে? মামি। কে ছিল তার মামি? আগে জন্মে স্নেহার নাম কি ছিল? একটা সময় আবিদ মামার ঘরে ঢুকে পড়লো স্নেহা, ওই সমস্যার পর থেকে মামা এখন ওদের সাথে এই বাড়িতেই আছে। দেখা হলেই নিয়ম করে জিজ্ঞেস করে মামা, ভালো আছিস? কিন্তু আজকাল আর সেই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না স্নেহা। মামার ঘরে একটা লাল শাড়ি আর কিছু ছবি ছাড়া কিছুই খুঁজে পেল না স্নেহা। ঠিক নিজের মতো দেখতে মামার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চিনতে কষ্ট হলো না ওর একটু। শাড়িটা কি মনে করে নিজের সাথে নিয়ে এলো, দরজা বন্ধ করে সেটা পরল, আয়নার সামনে তাকালো। কি সুন্দরী না দেখাচ্ছে ওকে, মুচকি হেসে মাথার উপর ঘোমটা টেনে দিল, আর সাথে সাথে ঠোঁটের করে মুচকি হাসিটা চলে গেল। সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে ওর। জাহানারা, জাহানারা নামের একটা মেয়ের কথা সব মনে পড়ে গিয়েছে ওর। যে মেয়েটা ছিল ও কেবলই ও।
কি হলো, চেঁচালি কেন? এই কি হয়েছে? আর এই শাড়ি?
শাড়িটা তোমার ঘরে পেয়েছি মামা, পরতে ইচ্ছে হচ্ছিল খুব। আমার কোনো শাড়ি নেই, তাই শাড়িটা দেখেই ইচ্ছে হলো পরে ফেললাম। আমার কাছ থেকেও নিতে পারতিস, আবিদের রুমে ঢোকার কি দরকার ছিল?
বকো না দীপ্তি আপু, আমি কথা বলছি ওর সাথে, ওকে বকো না।
থ্যাংকস মামা।
না ঠিক আছে, কিন্তু শাড়িটা?
এটা আমার শাড়ি।
মানে?
চলে যাও, চলে যাও এখন এই ঘর থেকে। তোমার বোন চলে গিয়েছে, তুমিও চলে যাও।
তুমি, আমি, তুমি, আমার মাথাটা ফেটে যাচ্ছে। কে, কার সাথে কথা বলছি আমি এখন?
নেহার সাথে, জাহানারার সাথে? কার সাথে কথা বলবে তুমি?
দেখ স্নেহা, দেখ মা, এমন পাগলামি করিস না।
আমি পাগলামি করছি? আর তুমি, তুমি যে আমাকে গলা টিপে মেরে মাটিতে পুঁতে ফেলেছিলে সেই বেলা, তখন কোথায় ছিল তোমার ভালো মানুষই? কম কষ্ট পেয়ে মরিনি আমি, কম কষ্ট পাইনি?
আমি জানি না, আমি কিছুই জানি না স্নেহা। জাহানারা, তুমিও কি এখানে আছো? জাহানারা বিশ্বাস করো আমি কিছু করিনি।
আগের জন্মে আমি জাহানারা ছিলাম, এই জন্মে আমার জন্ম হয়েছে স্নেহা হয়ে, কিন্তু আমি কিছুই ভুলিনি। আমার সব মনে পড়ে গিয়েছে, সব।
তুই, তুই জাহানারা? আমি ঠিক জানতাম, আমি জানতাম সেদিন আমি জাহানারাকে বাঁচাতে পারিনি। আমি ছিলাম, তবু তবু ওকে বাঁচাতে পারিনি, কোনো সাহায্য করতে পারিনি। আমি তোর কোনো কষ্ট হতে দেবো না স্নেহা মা।
তুমি ওকে বাঁচাতে চাওনি, ওকে মেরে ফেলতে চেয়েছিলে, মেরে ফেলেছিলে ওকে তুমি, মেরে ফেলেছিলে।
না, আমি জাহানারাকে মারিনি, আমি ওকে ভালোবাসি আর বেঁচে যাব, সব সময় ভালোবেসেছি, ওকে আমি কেন মারতে যাব? তোর ভুল হচ্ছে স্নেহা।
মিথ্যে কথা বলছো তুমি, সেদিন রাতে তুমি দেখা করোনি জাহানারার সাথে, সেদিন ওকে নিয়ে হোটেলে যাওনি তুমি, সেই রাতে অসহায় জাহানারাকে নিজের হাতে খুমের মধ্যে মেরে ফেলোনি তুমি?
না না, আমি এর কিছুই করিনি।
মিথ্যে বলছো তুমি।
না আমি মিথ্যা বলছি না।
তোমাকে ফোন করেছিল জাহানারা, দেখেছিল তোমাকে, তুমি ওকে বাঁচাবে বলে গলা টিপে মেরে ফেলেছো, এইসব মিথ্যে কথা?
হ্যাঁ মিথ্যে, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমি জাহানারাকে কেন মারতে যাব? আমি ওকে বিয়ে করেছিলাম, ওকে নিয়ে একটা ছোট্ট সংসার করার ইচ্ছে ছিল আমার, কিন্তু কিন্তু তুই যেদিন জন্মালি সেদিন দুপুরে, দুপুরে আপার দুলাভাই জানায় আমাকে জাহানারা কাউকে না বলে ঘর থেকে বেরিয়ে গেছে, আর তার কয়দিন পরেই জাহানারার জামা কাপড় পরে একটা কঙ্কাল পাই আমি।
কিন্তু জাহানারা কোথাও পালায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল।
আমি বিশ্বাস করি না, আমার দীপ্তাবু মিথ্যে বলতে পারে না, কেন মিথ্যে বলবে সে?
সেটা তাকেই জিজ্ঞেস করো।
না, তুমি যদি জাহানারা হও তাহলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও, আমি জানতে চাই কি হয়েছিল সেদিন। আজ এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করে আছি, বুকে প্রশ্নের ভার নিয়ে অপেক্ষা করছি, আজ যখন তোমাকে পেয়েছি তাহলে আজই আমার সব প্রশ্নের উত্তর চাই।
কি প্রশ্ন বলো?
কোথায় গিয়েছিলে সেদিন তুমি? তুমি যদি না পালিয়ে যাও তাহলে কেন তোমাকে খুঁজে পাইনি আমি? কেন তুমি মরে গিয়েছিলে? কে মেরেছিল? আমি সব জানতে চাই, সব।
সেদিন আমি সেখানে ছিলাম স্নেহা হয়ে না, জাহানারা হয়ে। খুব ভালোবেসে তোমার জন্য সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছিল জাহানারা তোমার কাছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না, ওর জীবনে যা একটু খুশি আশা করেছিল তা সব এক নিমেষেই চলে গেল, তোমার জন্য, তোমার আপু আর দুলাভাইয়ের জন্য। তুমি সব জানতে চাও না? জানাচ্ছি, যদি মনে পড়ে যায় কিছু তাহলে আমাকে থামিয়ে দিও। সেবার তোমার জাহানারাকে দেখতে আসার কথা ছিল বুধবার, ও অপেক্ষা করেছিল মঙ্গলবারের কথা। তোমার আপা বলল বাজারে যাওয়া লাগবে তার। বাসায় তখন দুলাভাইয়ের এক গাদা বন্ধু এসেছে গ্রাম থেকে, জাহানারা একা ছিল বাড়িতে ওদের সঙ্গে। হঠাৎ করে ওরা ওকে আক্রমণ করে বসে। আপা আসতেই আপাকে সব জানায় জাহানারা। আপা কিছু তো করেই না, উল্টো বেঁধে ফেলে তাকে, আটকে রাখে গ্যারেজে। অনেক কষ্টে পালিয়েছিল, তোমাকে ফোন দিয়েছিল, সব বলেছিল, তুমি এসেছিলে, কিন্তু জাহানারা বুঝতে পারেনি যে তোমাকে বিশ্বাস করে এত ঠকতে হবে তাকে। শেষ পর্যন্ত তোমার হাতেই মরতে হলো ওকে, তুমি ওকে মেরে ফেললে। আর তারপর ঠান্ডা মাথায় মাটিতে পুঁতে ফেলে চলে গেলে নিজের বাড়িতে।
আমি সেই রাতে আমার বন্ধু ফাহাদের বাসায় ছিলাম, জাহানারা তো চিনত ওকে। জাহানারা, তুমি যদি থেকে থাকো, তুমি তো জানো আমার কথা মিথ্যে না, ওর জন্মদিন ছিল, তোমাকে তো বলেছিলাম, আমার ফোন আমার কাছে ছিল না। ছিল, ছিল তো।
কার কাছে ছিল ফোন বলো, বলো তাহলে।
আমার জমজ ভাই অমিতের কাছে। ও, এত বড় ভুল আমি করলাম কিভাবে, আমি কিভাবে ওকে আমার ফোনটা নিতে দিলাম?
তার মানে সেদিন তুমি না, জাহানারাকে মেরেছিল তোমার ভাই অমিত?
হ্যাঁ তাই, ও আর নেই, ও অনেক আগেই মারা গিয়েছে স্নেহা, আত্মহত্যা করেছিল। তুই তো জানিস, তুই যা জানিস সেটা জাহানারাও তো জানবে, কেন এমন করছিস মা?
মামা,
আমি কোনো দোষ করিনি রে।
কিন্তু তবু জাহানারাকে মরতে হয়েছে, আর মরতে হয়েছে আমার বাবা মায়ের জন্য, এটা তো সত্যি কথা, আর আমি এর প্রতিশোধ নেবই।
কি করবি তুই, কিভাবে মারবি ওদের, কিভাবে প্রতিশোধ নিবি? কি হয়েছে রে স্নেহা?
আমাকে আগের জন্মে যারা এত কষ্ট দিয়ে মেরেছে তাদেরকে এত সহজে মারবো না আমি মামা, একটু একটু করে কষ্ট দিয়ে মারব।
কিন্তু ওরা তো তোর বাবা মা।
ওরা আমার খুনি।
ওরা আমার জাহানারার খুনি, ওদের শাস্তি আমি দেব, তুই না। জানিবে কিভাবে কি হলো, পুড়ে গেলে কিভাবে?
আমি কিছুই করিনি, রান্নাঘরে ঢুকেছি, তারপর ম্যাচের কাছে জ্বালালাম আর আগুন ধরে গেল। কিভাবে কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না।
ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব, তুমি রেস্ট নাও।
হ্যাঁ আপা, রেস্ট নাও, আমি উঠলাম। স্নেহা, মায়ের খেয়াল রাখিস।
এর আগে কখন এত বেশি দুটানায় পড়েনি স্নেহা তাদের 19 বছরের জীবনে। একদিকে তার মা বাবা, আর একদিকে আকুতি নিয়ে দাঁড়িয়ে থাকা তার অতীত। কাকে বেছে নেবে সে? অতীতে সে নিজের সাথে হওয়া অত্যাচারের বিচার চাইবে, অত্যাচারীদের শাস্তি চাইবে, নাকি নিজের বর্তমানকে নিয়ে সুখী থাকবে? বাবা মায়ের মুখের দিকে চাইলে বলা কথাগুলো বিশ্বাস হতে চায় না, কেন হবে? কি নিষ্পাপ মুখের আদল এক একজনে, স্নেহাকে কত ভালোবাসে ওরা। ইদানিং অবশ্য অন্য একটা ব্যাপারও চোখে পড়ছে ওর, বাবা মা ওকে কেবল ভালোবাসে না, একটু ভয় করে হয়তো, সেটাকে কেবল ওর ওই মুখের আদলের কারণে। কিন্তু তবু ওই মানুষগুলোকে সে আঘাত করবে কিভাবে? দিনের শেষে নিজের বাবা মার প্রতি কতটা নিষ্ঠুর হতে পারবে স্নেহা, আদৌ কি পারবে? নিজের মনে মনে কথাগুলো বলে সে, তারপর আনমনে মাথা নাড়ায়, না এ কাজ ওকে দিয়ে হবে না। রান্নাঘরে গ্যাস লিক করে রাখার বুদ্ধিটা ওর মাথা থেকে এসেছিল। যন্ত্রণা হচ্ছিল খুব বুকের ভেতরে, মন খচখচ করছিল। জানে ওই দুটো মানুষ অপরাধী, জানে ওদের শাস্তি পাওয়া খুব দরকার, কিন্তু হাসপাতালে মায়ের অসহায় মুখ আর পোড়া শরীরের ছবি চোখের সামনে দিয়ে যেন সত্যিই চাইছিল না স্নেহা। বাবা অপরাধী, মা অপরাধের সহায়তা করার অপরাধী। যে ওকে মেরে ফেলেছে সে এখন মৃত। হাসপাতাল থেকে ফিরে সারাটা দিন বাসায় বসে এসব চিন্তায় খেলা করলো স্নেহার মাথায়। বিকেলের দিকে আবিদ মামা এলেন, মামাকে এড়াতে গিয়ে পারল না স্নেহা।
এসব আর করিস না স্নেহা।
তোমার কথা বুঝিনি মামা, কি করব না?
এই যে তোর মা এখন হাসপাতালে, তুই জানিস যে তুই এটা করেছিস, আমিও জানি, বাদ দে সব।
কিন্তু মামা, তুমি যাকে ভালোবেসেছিলে তাকে ওরা।
জানি, সব জানি আমি, কিন্তু আমি চাই না তুই বাবা মাকে ছেড়ে থাকিস।
বাবা মায়ের সাথে থাকলে কি আমি ভালো থাকবো মামা? আমার আগের জন্মের সবটুকু কষ্ট আমার বুকে রয়ে গেছে।
আর এ জন্মে তোর বাবা মায়ের প্রতি তোর ভালোবাসা?
জানি না মামা, নিজেকে খুব অপরাধী মনে হয় এসব ভাবলে। কিছু না করলে জানার কাছে অপরাধী হয়ে থাকবো, আর কিছু করলে বাবা মার কাছে।
আমি ওকে খুব ভালোবাসতাম রে, অনেক বেশি, কিন্তু আমি তোকেও খুব ভালোবাসি। তুই এ জন্মে আমার ভাগ্নি হয়ে জন্মেছিস, তোর আবেগ অনেক বেশি ভিন্ন। তুই চট করে রেগে যাস, কিছু বুঝতে চাস না। ও থাকতে নিশ্চয়ই এতক্ষণে বুঝে যেত, আমার মতোই নিশ্চয়ই ও ভাবছে এখন।
না মামা, ও প্রতিশোধ চাইছে, শুধুই প্রতিশোধ।
কিন্তু সেটা কিভাবে?
একটা কাজ করে দেবে মামা।
কি বল?
মামা, তুমি কিছু একটা করো, আমি আমি মেয়ে হয়ে কিছু করতে।
তাহলে বরং
মামা, ও ফিরে এসেছে, জাহানারা ফিরে এসেছে।
ও ও ও কি চায় স্নেহা?
ও প্রতিশোধ চায়, আর কিছুই না।
জাহানারা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জাহানারা, এভাবে চোখের বদলে চোখ তুলে কোনো প্রতিশোধ হয় না। ওদের শাস্তি হোক সেটা আমিও চাই, কিন্তু আইনের মাধ্যমে। আমি কেস করব, আর কখনো এ বাড়িতে আসব না, ঘর ছাড়া হব। যা করতে হয় তোমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য, আমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি তার সব করব। ওদের আমি ছেড়ে কথা বলবো না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে এত কলুষিত হতে দেব না আমি। আমার জাহানারা কারোর ক্ষতি করতে পারে না, ওর খুব ভালো একটা মন ছিল।
মামা, ও চলে গেছে।
কেন স্নেহা, কেন? ও কি আমার কথায় কষ্ট পেয়েছে? এমন হোক সেটা তো আমি চাইনি মা, কখনোই চাইনি।
তাহলে কি করব মামা?
আমি কেস করে ফেলছি কালকে। আমিও চাই তোর বাবা মায়ের শাস্তি হোক, কিন্তু সেই শাস্তি হওয়ার জন্য একবার হারিয়ে যাওয়া জাহানারাকে আমি হারিয়ে যেতে দিব না।
কিন্তু বাবা মা শাস্তি পেলে ওর প্রতিশোধ নেওয়া শেষ হবে, ও তখন চলে যাবে মামা।
কিন্তু আমি তো জানবো, আমি জানবো যে আমার জাহানারা অপেক্ষা করছে, আমাকে ভালোবেসে অপেক্ষা করছে। মৃত্যুর আগেও করেছিল, এখনো করছে, আর সব সময় করবে। আর হয়তো এখানে আসা হবে না স্নেহা। তুই ভালো থাকিস, আমাকে ফোন দিস দরকার হলে।
মামা,
ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, তুই কোনো অপরাধ করবি না, তোকে কোনো বিপদে পড়তে দেব না আমি, কিন্তু অপরাধীদের শাস্তিও হবে, তুই চিন্তা করিস না।
অনেক ছোটাছুটি করলো আবিদ, ভালো একটা উকিল পাওয়া গেল, কিন্তু কেস শুরুর কিছুদিন পরেই বাধা আসলো। হঠাৎ করে রাস্তায় গাড়ি চাপা পড়ে মাথায় আঘাত পেল আবিদ, তারপর কোমায় চলে গেল। মামা কি প্রমাণ জোগাড় করেছিল সেটা জানা হয়নি স্নেহার, কিন্তু আবিদ না থাকায় একটু একটু করে থিতিয়ে গেল ব্যাপারটা। মামলার রায়টাও শেষ পর্যন্ত চলে গেল অমিতের পক্ষে, বেঁচে গেল স্নেহার বাবা আর মাও। অবশ্যই কোনোটাই যে হওয়ার ছিল না সেটা বুঝে গেল কিছুদিনের ভিতরে, অনেকটা গৃহবন্দী হয়ে গেল স্নেহা। কিছু কি সন্দেহ করেছিল মামা? তবে সন্দেহ করুক আর না করুক, ঘরের এক কোণে পড়ে থাকতে হলো স্নেহাকে অনেক দিনের জন্য। এর ভেতরে কয়েকবার জাহানারা রাতটাকে ডাকার চেষ্টা করলো সে, কিন্তু সাড়া দিল না কেউ। ও কি কষ্ট পেয়েছে? অনেক আশা করে সমস্ত দায়িত্ব স্নেহার হাতে দিয়ে গিয়েছিল, বিশ্বাস করেছিল
যে স্নেহা ওর মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের বিচার করবে, কিন্তু স্নেহা সেটা করতে পারেনি। মা এখন ঠিক আছে, বাবার কিছুই শাস্তি হয়নি। তারা জানেও না যে কত বড় পাপ তারা করেছে, আর সেই পাপের বোঝা স্নেহা কাঁধে নেওয়া কত বেশি কষ্টের। শুক্রবার সকাল 9টা ঘরের দরজার দিকে তাকিয়ে মনে হলো স্নেহার একবার মামার সাথে কথা বলা দরকার, খুব বেশি দরকার। এভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না। নিজের ব্যাগটা কাঁধে করে হাঁটতে শুরু করলো। তাকার আমি চারপাশে কে আছে না আছে সেটা দেখার, কাউকে চোখেও পড়ল না ওর। ছুটির দিন সকালে সবাই দেরি করে ঘুম থেকে উঠবে। ও সোজা চলে গেল হাসপাতালে, 319 নম্বর বেডে আছে মামা। মামার কাছে পৌঁছতেই কান্না সামলাতে পারল না।
মামা, এভাবে হঠাৎ করে এমন কিভাবে হলো বলো মামা? কেউ কি ইচ্ছে করে তোমাকে সরিয়ে দিতে চেয়েছে? জাহানারার মতো তোমাকেও মরে যেতে হবে ওদের হাতে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তুমি আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। পরশু রাতে ভেবেছিলাম আমি সুইসাইড করে ফেলি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যি কি সেটা হতো বলো মামা? সমাধান কি সত্যি পাওয়া যেত তাহলে? কিন্তু আমি আর পারছি না মামা, এভাবে বাবা মাকে আমি পারবো না মামা, আমি পারবো না। আর নিজের প্রতি, জাহানারার প্রতি এত বড় অবিচার করতে পারবো না। আমাকে বলে দাও মামা আমি কি করব, আমাকে বলে দাও মামা। জাহানার বলেছিল গ্যাসের সিলিন্ডারটা রান্নাঘর থেকে এনে লিক করে রাখতে, আমি পারিনি মামা, আমি সেটাও পারিনি। আমি আজ আসি মামা, জানি না কেন ওরা আমাকে সবসময় চোখে চোখে রাখছে, ঘর থেকে বেরোতে দিচ্ছে না। হয়তো কিছু বুঝতে পেরেছে, তুমি তো সব শুনছ। কখনো সুস্থ হয়ে গেলে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তুমি বাকি কাজটা শেষ করে ফেলো মামা।
আরে এত ভিড় কেন? এই যে এই যে একটু সরুন সরুন, কি হয়েছে এখানে? সবাই এখানে, আরে আমার বাড়ি।
আরে আপনার বাড়ি নাকি আপা? বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নাই, সব পুইড়া শেষ হইয়া গেছে। কয়দিন আগেও নাকি গ্যাস লিক করছিল, এইবারে তো পুরো সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। যে আগুনটা লাগছিল
বাড়ির মানুষেরা, ওদের অবস্থা কি, ওরা কোথায়?
সেইটা তো আপা জানি না, তাই অ্যাম্বুলেন্সে কয়েকজনের সাথে নিয়ে গেছে, আপনি হাসপাতালে গিয়া খোঁজ না।
হ্যাঁ নিচ্ছি।
আরে আরে আপা, ওই বাড়ির দিকে যাবেন না, আবার কোনো বিপদ হইতে পারে, আবার যদি আগুন লাগে।
আমার কিছু হিসেব মেলানো বাকি আছে, আমাকে যেতেই হবে, চিন্তা করবেন না।
আমি নিজে হাতে মেরেছি ওদের, এবার আর থাকার দরকার পড়বে না আমার এখানে। আমি এবার যেতে পারবো, আমার আর কোনো পিছুটান থাকলো না।
মানে
একদম না। এখন আমি শান্তিতে চলে যেতে পারবো, আবিদের সাথে আবার দেখা হবে আমার। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের, অনেক অভিমান হয়েছে, ও অপেক্ষা করছে আমার জন্য। এখন কান্না করো না, হাসি দিয়ে বিদায় জানাও।
আবিদ মামা, আবিদ মামা,
ও আর কমায় নেই স্নেহা, অনেক আগে মারা গেছে। ডাক্তাররা এখনো ধরতে পারেনি ব্যাপারটা, কিন্তু দাদিকে বলো আমি ঠিক জেনে গেছি, ওর কাছেই তো যাচ্ছি স্নেহা। তুমি অনেক ভালো থেকো।
কিন্তু মামা,
খুব বেশি মনে পড়লে ওই ওইসব বোর্ডটা হাতে নিও, আমাদেরকে দেখো, আমরা তোমার চারপাশেই আছি, ভয় পেও না। এবার তাহলে আমি যাই।
অবশেষে শেষ হলো 19 বছর আগে শুরু করা একটা গল্প, শেষ হলো এক ভালোবাসার গল্প, এক প্রতিশোধের গল্প, কিংবা হয়তো পুনর্জন্মের গল্প। এমনকি সত্যি হয়, মানুষ সত্যি কি নিজের অতৃপ্ত আত্মাকে নিয়ে আবার জন্ম নেয় মাটির পৃথিবীতে? উত্তরটা অজানা। তবে পাপ করলে সে পাপের শাস্তি আজ কিংবা কাল পেতেই হয়, সেটা ধ্রুব সত্য, ঠিক রোজ সকালে আকাশে উঁকি দেওয়া সূর্যের মতনই।
Exclusively on FusionBD.com.